দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়। মথি ৬ অধ্যায় ১ থেকে ৪ পদ। সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোন ধর্মকর্ম করতে যেও না, তা যদি করো তবে তোমাদের স্বর্গ নিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজ গৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন।
Thank you. রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত। সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। ঢাকার ওয়ারিতে তেলেগু কমিউনিটিতে অনুষ্ঠিত হল সাধু আন্তনির পর্ব দিবস। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করলেন পোপ লিও চতুর্দশ। রাজশাহী ধর্মপ্রদেশে দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হল আহ্বান দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে সংবাদ বিস্তারিত।
রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share.
গত 13 জুন 2025 খ্রিস্টাব্দ বাংলাদেশের রাজধানী ঢাকা ওয়ারিতে বসবাসকারী খ্রিস্টান তেলুগুবাসীদের মধ্যে হোলিক্রস ব্রাদারদের দ্বারা পরিচালিত সাধু জোসেফের কারিগরি বিদ্যালয়ে উদযাপিত হল সাধু আন্তনির পর্ব দিবস। তেলুগু ভাষায় পবিত্র এই খ্রিস্টজাক উৎসর্গ করেন ফাদার সাই পিমে, যিনি কর্ণাটকের বাসিন্দা। তবে মিশনারি যাজক হিসেবে তেলুগু ভাষায় তিনি ভালোভাবে রপ্ত করেন এবং তেলুগু ভাষায় খ্রিস্টজাক অর্পণ করেন। তিনি তার উপদেশবাণীতে বলেন, সাধু আন্তনি এমন একজন সাধু যার কাছে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে হারানো দ্রব্য খুঁজে পাওয়া যায়। এছাড়া বিশ্বাসে বলিয়ান হওয়ার জন্য প্রতিদিন পরিবারে পবিত্র জপমালা প্রার্থনা করতে হবে এবং একই সাথে খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে ভারতের আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশ থেকে ব্রিটিশ শাসনামলে 150 বছর পূর্বে রেলওয়ে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ও চা বাগানে কাজের শ্রমিক হিসেবে বহু সংখ্যক তেলুগু সম্প্রদায়ের লোকদের পূর্ববঙ্গে নিয়ে আসা হয়। বাংলাদেশের তেলুগু সম্প্রদায়ের সিংহভাগ লোক হিন্দু ধর্মাবলম্বী, তবে কিছু সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে। একজন তেলুগু সমাজনেতার মতে, তেলুগু কমিউনিটি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আনুমানিক 1960 খ্রিস্টাব্দে। পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন প্রায় 100 জন তেলুগু খ্রিস্টভক্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন এমসি সিস্টারগণ এবং 2 জন হোলিক্রস সেমিনারিয়ান। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। গত 11 থেকে 13 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের নিয়ে বিশেষ সেমিনার। এই সেমিনারের মূল সুর ছিল হৃদয়ে নতুন চেতনা ও প্রেরণা জাগাও, গ্রহণ কর ওয়াইসিএস এর ধারণা। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় 91 জন ওয়াইসিএস এনিমেটর ও সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিস্কোপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব কোঅর্ডিনেটর ফাদার বিকাশ রিবেরো, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস, প্রাক্তন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার উজ্জ্বল রিবেরো, নতুন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার ব্লেস কস্তা ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোরাইয়া। পবিত্র খ্রিস্টজাক উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। তিনি তার উপদেশবাণীতে বলেন, খ্রিস্টান হিসেবে আমাদের ত্যাগ হল ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে মেনে নেওয়া এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা। এছাড়া ফাদার উজ্জ্বল রিবেরো তার আলোচনায় ওয়াইসিএস এর ধারণা ও উৎপত্তি বিষয় আলোচনা করেন। জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরো সিএসসি এনিমেটরদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সিস্টার মেরি জেনিফার এসমারে ওয়াইসিএস এর কার্যপদ্ধতি সম্পর্কে এবং সেল মিটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সিস্টার রোজলিন রোজারিও আরেন্ডিয়াম। পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস যুব কমিশনের পক্ষে সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে পোপ লিও চতুর্দশীর শুভপ্রকাশ। বিগত 12 জুন 2025 খ্রিস্টাব্দ ভারতের বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও। সেই সাথে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে, তাদের পরিবার এবং যে সকল ব্যক্তিরা এই দুর্ঘটনার পুনরুদ্ধার কাজে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য তার প্রার্থনার আশ্বাস দেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে 242 জন যাত্রী নিয়ে উড্ডয়নকালের কিছুক্ষণ পরেই বীভৎসভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয় বিজে মেডিকেল কলেজ ডাক্তারদের আবাসিক হোস্টেলের উপর আশ্রে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান ছিলেন। গত 15 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে দক্ষিণ ভিকারিয়া বনপাড়াতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের নিয়ে আহ্বান সেমিনার। এই আহ্বান সেমিনারের মূল সুর ছিল যিশুর আহ্বান, আমি তোমাকে করি তুলব মানুষ ধরার জেলে। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর 8ম হতে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যুবক যুবতীরা মিলে প্রায় 181 জন অংশগ্রহণ করেন। যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোরাইয়া, প্রধান পৌরোহিত ও উক্ত ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দিলীপ এস কস্তার সহভাগিতায় পবিত্র খ্রিস্টজাগ, প্রদীপ প্রজ্বলন, আহ্বান বিষয়ে গান সহ পালক পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল রিবেরু। তিনি তার সহভাগিতায় বলেন, যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন মাতৃগর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি বলে। এরপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ফাদার সিস্টারগণ নিজেদের জীবন আহ্বান ও নিজ নিজ সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন। পরিশেষে সেমিনারের মূল্যায়ন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পোপ লিও চতুর্দশের আহ্বান, হতাশা যেন আমাদের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি না করে। বিগত বুধবারে সেন্ট পিটার স্কোয়ারে মঙ্গল সমাচারের উপর আলোকপাত করতে গিয়ে পোপ চতুর্দশ লিও ব্যক্ত করেন যে, বেথসাইদা পুকুরের পাড়ে বসে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন হতাশা এবং আধ্যাত্মিক উদাসীনতায় নিমজ্জিত না হই। তিনি বলেন, যীশুখ্রিস্ট আমাদের আশার উৎস। এই জুবিলি বর্ষের মূল ভাবের উপর ব্যাখ্যা প্রদানকালে তিনি আরো বলেন, যিশু আমাদের জীবনের একমাত্র আশার আলো, যিনি আমাদের মনের ও আত্মার চিকিৎসক, তিনি আমাদের আরোগ্য দান করেন। আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা যখন আশা হারিয়ে ফেলি, এই মঙ্গল সমাচারে পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন আশার আলো দেখতে পাই। পবিত্র বাইবেলে এই ঘটনাটি আমাদের জীবনে যিশুর প্রতি আমাদের বিশ্বাস স্থাপনের এক অনন্য নিদর্শন দেখায়। পোপ লিও আরও উল্লেখ করেছেন যে, বেথসাইদা মানে হচ্ছে করুণার গৃহ, যা গির্জার একটি প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে অসুস্থ ও দরিদ্রেরা একত্রিত হয় এবং যেখানে ঈশ্বরের পবিত্র উপস্থিতি আমাদের জন্য আরোগ্য ও আশার বার্তা নিয়ে আসে। পোপ লিও চতুর্দশ সবাইকে উৎসাহিত করেন যেন তারা ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ প্রার্থনা করেন, যা তাদের বুঝতে সাহায্য করবে জীবনের কোন অংশে নিরাময় প্রয়োজন। এবং তিনি আহ্বান জানান যেন আমরা নিজেরাও আরোগ্য লাভের আশায় ইচ্ছা প্রকাশ করি।
বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জীবনী। রবীন্দ্র সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন অন্যতম। বৈজ্ঞানিক মনন এবং চিন্তা ভাবনার বিশিষ্ট প্রকাশ রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায়। শুধু বিজ্ঞান নয়, দর্শন, ধর্ম, সমাজ, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ সাহিত্য সুসজ্জিত ছিল। ১৯ শতকের কথা, তখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা ছিল বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হয় বাংলা পরিভাষার আদি স্থপতি। তিনি বাংলা ভাষায় পরিভাষা রচনার রীতি নিয়ে প্রথম আলোচনা করেন ও বেশ কিছু পারিভাষিক শব্দ রচনা করেন। তাছাড়া মাতৃভাষায় সহজ সরলভাবে বৈজ্ঞানিক বিষয়গুলিকে উপস্থাপনের ক্ষেত্রে ও বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সৃষ্টিতে তাঁর ভূমিকা অতুলনীয়। অন্যদিকে সাহিত্য ও দার্শনিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমো গ্রামে ১৮৬৪ খ্রিস্টাব্দের ২০ আগস্ট রামেন্দ্র সুন্দর জন্মগ্রহণ করেন। পিতা গোবিন্দ সুন্দর ও চন্দ্রকামিনীর ঘর আলো করে জন্ম নিয়েছিলেন রামেন্দ্র সুন্দর। তাঁর পিতা, পিতামহ, পিতৃব্য সকলেই সাহিত্য চর্চা করতেন। তাদের পারিবারিক পাঠাগার ছিল বেশ সমৃদ্ধ। বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় পাঠকদের উপযোগী করে তোলেন। জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না, তবে তাঁর জন্মের ২০০ বছর আগে থেকেই তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদে বসবাস করতেন। এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তাঁদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলায় চর্চা করতে শিখেছিলেন। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং এর ফলে ২৫ টাকা বৃত্তি লাভ করেন। ১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রকৃতপক্ষে একমাত্র এফএ পরীক্ষা ছাড়া জীবনের অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব ১৯১৯ খ্রিস্টাব্দে ৬ জুন পরলোকগমন করেন। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলার ষড়ঋতুর রূপ লাবণ্যে মোহিত হয় বাংলার প্রকৃতি প্রেমী মন, তবে হয়তোবা বর্ষার গ্রামীণ যৌবনার রূপ মাধুরীর কাছে হার মেনে যায় অন্যান্য ঋতুগুলো। বর্ষায় বিল ছিলের টৈটুম্বর পানির পর সোনালি রোদের চাদর মোড়ানো মনমুগ্ধকর একটি দৃশ্য দেখা যায়। ফলের বাহারি স্বাদে যেমন তৃপ্ত হয় মন, তেমনি ভাবে ফুলের গন্ধে ও বর্ণে চোখ জুড়িয়ে যায়। কত ফুলই না ফোটে এই বর্ষায়, তবে হিজল ও জারুল ফুলের নয়নকাড়া সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতিপ্রেমী মন। এই দুটি ফুল গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রান্তরে ফুটে ওঠে, প্রকৃতিকে রাঙিয়ে তোলে। বর্ষার আকাশে তপ্ত রোদে হঠাৎ যখন জারুল ফোটে, তখন সে হয়ে ওঠে রঙের উৎসব। এ যেন নীল বেগুনের এক কাব্যগাথা। হিজল ফুলের সাদা রং বা গোলাপি এবং এর পাপড়ি লম্বা ও সুগন্ধি হয়। ফুলগুলো সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে, যা গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। বর্ষার পানিতে খাল বিলের ধারে বসতবাড়ির আঙিনাও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। সেই পানিতে ভেসে আসে হিজল এবং জারুল ফুলের পাপড়ি। এ যেন পানির সাথে হিজল আর জারুল ফুলের এক অনন্ত ভালোবাসার এক পরিপূর্ণ রূপ। এটি এমন একটি দৃশ্যের প্রতিফলন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক অনুভূতি একত্রিত হয়ে একটি নিখুঁত সঙ্গীতের মতো মিশে যায়। জারুল ফুলের সৌন্দর্য শুধু চোখকেই মুগ্ধ করে না, এর সুগন্ধিও মনে প্রশান্তি এনে দেয়।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। 1899 খ্রিস্টাব্দের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন কাজী নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। 1920 খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন 2 বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। 1922 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় 1 বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। 1926 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। 1926 খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি 10 খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে 800টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি 1931 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। 1933 খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং 1937 খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। 1935 খ্রিস্টাব্দে পাতালপুরি চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1945 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তার কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1960 খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং 21 পদক পুরস্কার লাভ করেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি 3 অধ্যায় 1 থেকে 4 পদ। এক সময় যদি আর মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ইশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে, সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য। আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে
ভালো একটা পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানে পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হইতো, কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পতা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, দাদাবার স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বছর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল, গাভি ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম। তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলো কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। চাকরি রিটায়ার পরে আমি এগুলা করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত। তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যেটা আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুটা গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দার কোঠা ডাইসিশনের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটা হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পড়লে আমার 3 ছেলে মেয়ে মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে তারাও যেন একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে কেউ থাকতে পারে না, 2 ছেলে হইলে 2 দুই দিকে এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের 2 দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অথবা আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেটা করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন 6:22-24 পদ, খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি। শুধু তার শিষ্যেরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যীশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যীশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যীশুর সন্ধানে।
চলছে আমের মরশুম।
পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকর জাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় 30-40টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালী এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় 80.90 হাজার হেক্টর, যা মোট ফলে আবাদকৃত এলাকার 41%-এরও বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব। হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা, এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের। হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা। উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা। আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
Thank you. যোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, 16:29-33 শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোনো প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যীশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছেন। আমি তোমাদের এইসব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এই সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন, এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যীশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়, কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তধর্মীয় সংলাপ। আমার কাছে এটা মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তধর্মীয় সংলাপটা আসলে কেমন, আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তধর্মীয় সংলাপে বসি সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে। এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তধর্মীয় সংলাপ আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো প্রকার এতে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশে সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল অ্যান্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজর গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথও পড়াই, কেউ বায়োলজি পড়াই, কেউ বাংলা পড়াই, যাই পড়ে না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নাই, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায়ে পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিক ভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি, একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তধর্মীয় সংলাপ। তাহলে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন, সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য, সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে।
দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়। মুথি ৬ অধ্যায় ১-৪ পদ। সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্ম কর্ম করতে যেও না, তা যদি করো তবে তোমাদের স্বর্গ নিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজ গৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত। সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। ঢাকার ওয়ারিতে তেলেগু কমিউনিটিতে অনুষ্ঠিত হল সাধু আন্তনির পর্ব দিবস। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করলেন পোপ লিউ চতুর্দশ। রাজশাহী ধর্মপ্রদেশে দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হল আহ্বান দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে সংবাদ বিস্তারিত।
রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। ডাউনলোড দ্য রেডিও ভেরিটাস এশিয়া অ্যাপ to get more videos from Radio Veritas Asia. Comment, like and share.
গত 13 জুন 2025 খ্রিস্টাব্দ বাংলাদেশের রাজধানী ঢাকা ওয়ারিতে বসবাসকারী খ্রিস্টান তেলুগুবাসীদের মধ্যে হোলিক্রস ব্রাদারদের দ্বারা পরিচালিত সাধু জোসেফের কারিগরি বিদ্যালয়ে উদযাপিত হল সাধু আন্তনির পর্ব দিবস। তেলুগু ভাষায় পবিত্র এই খ্রিস্টজাক উৎসর্গ করেন ফাদার সাই পিমে, যিনি কর্ণাটকের বাসিন্দা। তবে মিশনারি যাজক হিসেবে তেলুগু ভাষায় তিনি ভালোভাবে রপ্ত করেন এবং তেলুগু ভাষায় খ্রিস্টজাক অর্পণ করেন। তিনি তার উপদেশবাণীতে বলেন, সাধু আন্তনি এমন একজন সাধু যার কাছে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে হারানো দ্রব্য খুঁজে পাওয়া যায়। এছাড়া বিশ্বাসী বলিয়ান হওয়ার জন্য প্রতিদিন পরিবারে পবিত্র জপমালা প্রার্থনা করতে হবে এবং একই সাথে খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে ভারতের আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশ থেকে ব্রিটিশ শাসনামলে 150 বছর পূর্বে রেলওয়ে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ও চা বাগানে কাজের শ্রমিক হিসেবে বহু সংখ্যক তেলুগু সম্প্রদায়ের লোকদের পূর্ববঙ্গে নিয়ে আসা হয়। বাংলাদেশের তেলুগু সম্প্রদায়ের সিংহভাগ লোক হিন্দু ধর্মাবলম্বী, তবে কিছু সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে। একজন তেলুগু সমাজনেতার মতে, তেলুগু কমিউনিটি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আনুমানিক 1960 খ্রিস্টাব্দে। পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন প্রায় 100 জন তেলুগু খ্রিস্টভক্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন এমসি সিস্টারগণ এবং 2 জন হোলিক্রস সেমিনারিয়ান। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। গত 11 থেকে 13 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের নিয়ে বিশেষ সেমিনার। এই সেমিনারের মূল সুর ছিল হৃদয়ে নতুন চেতনা ও প্রেরণা জাগাও, গ্রহণ কর ওয়াইসিএস এর ধারণা। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় 91 জন ওয়াইসিএস এনিমেটর ও সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিস্কোপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব কোঅর্ডিনেটর ফাদার বিকাশ রিবেরো, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস, প্রাক্তন ওয়াইসিস চ্যাপলেন ফাদার উজ্জ্বল রিবেরো, নতুন ওয়াইসিস চ্যাপলেন ফাদার ব্লেস কস্তা ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোরাইয়া। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। তিনি তার উপদেশবাণীতে বলেন, খ্রিস্টান হিসেবে আমাদের ত্যাগ হল ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে মেনে নেওয়া এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা। এছাড়া ফাদার উজ্জ্বল রিবেরো তার আলোচনায় ওয়াইসিএস এর ধারণা ও উৎপত্তি বিষয়ে আলোচনা করেন। জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরো সিএসসি এনিমেটরদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সিস্টার মেরি জেনিফার এসমারে ওয়াইসিএস এর কার্যপদ্ধতি সম্পর্কে এবং সেল মিটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সিস্টার রোজলিন রোজারিও আরেন্ডিয়াম। পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস যুব কমিশনের পক্ষে সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে পোপ লিও চতুর্দশীর শোকপ্রকাশ। বিগত 12 জুন 2025 খ্রিস্টাব্দ ভারতের বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও। সেই সাথে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে, তাদের পরিবার এবং যে সকল ব্যক্তিরা এই দুর্ঘটনার পুনরুদ্ধার কাজে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য তার প্রার্থনার আশ্বাস দেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে 242 জন যাত্রী নিয়ে উড্ডয়নকালের কিছুক্ষণ পরেই বীভৎসভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয় বিজে মেডিকেল কলেজ ডাক্তারদের আবাসিক হোস্টেলের উপর আশ্রে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান ছিলেন। গত 15 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে দক্ষিণ ভিকারিয়া বনপাড়াতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের নিয়ে আহ্বান সেমিনার। এই আহ্বান সেমিনারের মূল সুর ছিল যিশুর আহ্বান, আমি তোমাকে করি তুলব মানুষ ধরার জেলে। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর 8ম হতে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যুবক যুবতীরা মিলে প্রায় 181 জন অংশগ্রহণ করেন। যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোরাইয়া, প্রধান পৌরোহিত্য ও উক্ত ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দিলীপ এস কস্তার সহভাগিতায় পবিত্র খ্রিস্টজাগ, প্রদীপ প্রজ্বলন, আহ্বান বিষয়ে গান সহ পালক পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল রিবেরো। তিনি তার সহভাগিতায় বলেন, যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন মাতৃগর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি বলে। এরপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ফাদার সিস্টারগণ নিজেদের জীবন আহ্বান ও নিজ নিজ সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন। পরিশেষে সেমিনারের মূল্যায়ন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পোপ লিও চতুর্দশের আহ্বান, হতাশা যেন আমাদের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি না করে। বিগত বুধবারে সেন্ট পিটার স্কোয়ারে মঙ্গল সমাচারের উপর আলোকপাত করতে গিয়ে পোপ চতুর্দশ লিও ব্যক্ত করেন যে, বেথসাইদা পুকুরের পাড়ে বসে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন হতাশা এবং আধ্যাত্মিক উদাসীনতায় নিমজ্জিত না হই। তিনি বলেন, যীশুখ্রিস্ট আমাদের আশার উৎস। এই জুবিলি বর্ষের মূল ভাবের উপর ব্যাখ্যা প্রদানকালে তিনি আরো বলেন, যিশু আমাদের জীবনের একমাত্র আশার আলো, যিনি আমাদের মনের ও আত্মার চিকিৎসক, তিনি আমাদের আরোগ্য দান করেন। আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা যখন আশা হারিয়ে ফেলি, এই মঙ্গল সমাজের এই পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন আশার আলো দেখতে পাই। পবিত্র বাইবেলে এই ঘটনাটি আমাদের জীবনে যিশুর প্রতি আমাদের বিশ্বাস স্থাপনের এক অনন্য নিদর্শন দেখায়। পোপ লিও আরও উল্লেখ করেছেন যে বেতসাদা মানে হচ্ছে করুণার গৃহ, যা গির্জার একটি প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে অসুস্থ ও দরিদ্রেরা একত্রিত হয় এবং যেখানে ঈশ্বরের পবিত্র উপস্থিতি আমাদের জন্য আরোগ্য ও আশার বার্তা নিয়ে আসে। পোপলিও চতুর্দশ সবাইকে উৎসাহিত করেন যেন তারা ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ প্রার্থনা করেন যা তাদের বুঝতে সাহায্য করবে জীবনের কোন অংশে নিরাময় প্রয়োজন, এবং তিনি আহ্বান জানান যেন আমরা নিজেরাও আরোগ্য লাভের আশায় ইচ্ছা প্রকাশ করি।
বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জীবনী। রবীন্দ্র সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন অন্যতম। বৈজ্ঞানিক মনন এবং চিন্তাভাবনার বিশিষ্ট প্রকাশ রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায়। শুধু বিজ্ঞান নয়, দর্শন, ধর্ম, সমাজ, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ সাহিত্য সুসজ্জিত ছিল। ১৯ শতকের কথা, তখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা ছিল বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হয় বাংলা পরিভাষার আদি স্থপতি। তিনি বাংলা ভাষায় পরিভাষা রচনার রীতি নিয়ে প্রথম আলোচনা করেন ও বেশ কিছু পারিভাষিক শব্দ রচনা করেন। তাছাড়া মাতৃভাষায় সহজ সরলভাবে বৈজ্ঞানিক বিষয়গুলিকে উপস্থাপনের ক্ষেত্রে ও বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সৃষ্টিতে তাঁর ভূমিকা অতুলনীয়। অন্যদিকে সাহিত্য ও দার্শনিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমো গ্রামে ১৮৬৪ খ্রিস্টাব্দের ২০ আগস্ট রামেন্দ্র সুন্দর জন্মগ্রহণ করেন। পিতা গোবিন্দ সুন্দর ও চন্দ্রকামিনীর ঘর আলো করে জন্ম নিয়েছিলেন রামেন্দ্র সুন্দর। তাঁর পিতা, পিতামহ, পিতৃব্য সকলেই সাহিত্য চর্চা করতেন। তাদের পারিবারিক পাঠাগার ছিল বেশ সমৃদ্ধ। বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় পাঠকদের উপযোগী করে তোলেন। জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না, তবে তাঁর জন্মের ২০০ বছর আগে থেকেই তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদে বসবাস করতেন। এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তাঁদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলায় চর্চা করতে শিখেছিলেন। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং এর ফলে ২৫ টাকা বৃত্তি লাভ করেন। ১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণ পদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রকৃতপক্ষে একমাত্র এফএ পরীক্ষা ছাড়া জীবনের অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব ১৯১৯ খ্রিস্টাব্দে ৬ জুন পরলোকগমন করেন। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলার শরৎঋতুর রূপ লাবণ্যে মোহিত হয় বাংলার প্রকৃতি প্রেমী মন। তবে হয়তোবা বর্ষার গ্রামীণ যৌবনার রূপ মাধুরীর কাছে হার মেনে যায় অন্যান্য ঋতুগুলো। বর্ষায় বেল ছিলের টৈটম্বর পানির পর সোনালি রোদের চাদর মোড়ানো মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখা যায়। ফলের বাহারি স্বাদে যেমন তৃপ্ত হয় মন, তেমনি ভাবে ফুলের গন্ধে ও বর্ণে চোখ জুড়িয়ে যায়। কত ফুলই না ফোটে এই বর্ষায়, তবে হিজল ও জারুল ফুলের নয়নকাড়া সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতি প্রেমী মন। এই দুটি ফুল গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রান্তরে ফুটে ওঠে, প্রকৃতিকে রাঙিয়ে তোলে। বর্ষার আকাশে তপ্ত রোদে হঠাৎ যখন জারুল ফোটে, তখন সে হয়ে ওঠে রঙের উৎসব। এ যেন নীল বেগুনের এক কাব্যগাথা। হিজল ফুলের সাদা রং বা গোলাপি এবং এর পাপড়ি লম্বা ও সুগন্ধি হয়। ফুলগুলো সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে, যা গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। বর্ষার পানিতে খাল বিলের ধারে বসত বাড়ির আঙিনাও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। সেই পানিতে ভেসে আসে হিজল এবং জারুল ফুলের পাপড়ি। এ যেন পানির সাথে হিজল আর জারুল ফুলের এক অনন্ত ভালোবাসার এক পরিপূর্ণ রূপ। এটি এমন একটি দৃশ্যের প্রতিফলন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক অনুভূতি একত্রিত হয়ে একটি নিখুঁত সঙ্গীতের মতো মিশে যায়। জারুল ফুলের সৌন্দর্য শুধু চোখকেই মুগ্ধ করে না, এর সুগন্ধিও মনে প্রশান্তি এনে দেয়।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। 1899 খ্রিস্টাব্দের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। 1920 খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন 2 বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। 1922 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন, যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় 1 বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯২৬ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন, হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি ১০ খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে ৮০০টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং ১৯৩৭ খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ১৯৩৫ খ্রিস্টাব্দে পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তাঁর কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। ১৯৬০ খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং ২১ পদক পুরস্কার লাভ করেন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন, প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি ৩ অধ্যায় ১ থেকে ৪ পদ। একসময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
Thank you.
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
থ্যাংক ইউ। আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল, যে সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য। আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলের একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটা পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানে পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধানটাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হইতো। কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পরা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, রাধাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বাছুর হয়তো বাড়াইতে পারলে, গায়ে গরু ছিল, গাভী ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম। তখন আমি অন্যান্য লোকের জমি, যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলা কিনছি, কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। তাহলে রিটায়ার পরে আমি এগুলা করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের, আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত, তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যেটা, আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুরটা গ্রাম থেকে যে আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিশনের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটা হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পড়লে আমার 3 ছেলে মেয়ে মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে, একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে তারাও যেন একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে থেকেও থাকতে পারে না, 2 ছেলে হইলে 2 দুই দিকে এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের দুই ভিতরে দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়, অতএব আমার চিন্তা ভাবনা আছে দুই ছেলেকে যেন আমি দুই দিকে একটা দুইটা প্রতিষ্ঠান করে দিতে পারে, মানে বাড়ি যেটা করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল। যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন ৬ অধ্যায় ২২ থেকে ২৪ পদ। খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল, তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যিশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যিশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে।
তোমার মতো করে গড়।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকর জাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় 30-40টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালি এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় 80.90 হাজার হেক্টর, যা মোট ফলে আবাদকৃত এলাকার 41%-এরও বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব। হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা, এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের। হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা, উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা, আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, 16:29-33 শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোন প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যিশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছে। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন। এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যীশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়। কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তঃধর্মীয় সংলাপ। আমার কাছে এটা মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তঃধর্মীয় সংলাপটা আসলে কেমন। আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তঃধর্মীয় সংলাপে বসি সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে। এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তঃধর্মীয় সংলাপ আর্থ সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো প্রপারওয়েতে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশে সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তঃধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল অ্যান্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে, এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা, বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজর গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথও পড়াই, কেউ বায়োলজি পড়ায়, কেউ বাংলা পড়ায়, যাই পড়ায় না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায় পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিকভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি, একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন, সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তঃধর্মীয় সংলাপ। তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তঃধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তঃধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য, সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে।
দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়। মুথি ৬ অধ্যায় ১ থেকে ৪ পদ। সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোন ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজ গৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও দেখো তোমার ডান হাত যে কি করছে তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন।
Shut it down.
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত। সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। ঢাকার ওয়ারিতে তেলেগু কমিউনিটিতে অনুষ্ঠিত হল সাধু আন্তনির পর্ব দিবস। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করলেন পোপ লিও চতুর্দশ। রাজশাহী ধর্মপ্রদেশে দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হল আহ্বান দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে সংবাদ বিস্তারিত।
রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share.
গত 13 জুন 2025 খ্রিস্টাব্দ বাংলাদেশের রাজধানী ঢাকা ওয়ারিতে বসবাসকারী খ্রিস্টান তেলুগুবাসীদের মধ্যে হোলিক্রস ব্রাদারদের দ্বারা পরিচালিত সাধু জোসেফের কারিগরি বিদ্যালয়ে উদযাপিত হল সাধু আন্তনির পর্ব দিবস। তেলুগু ভাষায় পবিত্র এ খ্রিস্টজাক উৎসর্গ করেন ফাদার সাই পিমে, যিনি কর্ণাটকের বাসিন্দা। তবে মিশনারি যাজক হিসেবে তেলুগু ভাষায় তিনি ভালোভাবে রপ্ত করেন এবং তেলুগু ভাষায় খ্রিস্টজাক অর্পণ করেন। তিনি তার উপদেশবাণীতে বলেন, সাধু আন্তনি এমন একজন সাধু যার কাছে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে হারানো দ্রব্য খুঁজে পাওয়া যায়। এছাড়া বিশ্বাসে বলিয়ান হওয়ার জন্য প্রতিদিন পরিবারে পবিত্র জপমালা প্রার্থনা করতে হবে এবং একই সাথে খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে ভারতের আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশ থেকে ব্রিটিশ শাসনামলে 150 বছর পূর্বে রেলওয়ে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ও চা বাগানে কাজের শ্রমিক হিসেবে বহু সংখ্যক তেলুগু সম্প্রদায়ের লোকদের পূর্ববঙ্গে নিয়ে আসা হয়। বাংলাদেশের তেলুগু সম্প্রদায়ের সিংহভাগ লোক হিন্দু ধর্মাবলম্বী, তবে কিছু সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে। একজন তেলুগু সমাজনেতার মতে, তেলুগু কমিউনিটি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আনুমানিক 1960 খ্রিস্টাব্দে। পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন প্রায় 100 জন তেলুগু খ্রিস্টভক্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন এমসি সিস্টারগণ এবং 2 জন হোলিক্রস সেমিনারিয়ান। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। গত 11 থেকে 13 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের নিয়ে বিশেষ সেমিনার। এই সেমিনারের মূল সুর ছিল হৃদয়ে নতুন চেতনা ও প্রেরণা জাগাও, গ্রহণ কর ওয়াইসিএস এর ধারণা। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় 91 জন ওয়াইসিএস এনিমেটর ও সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিস্কোপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব কোঅর্ডিনেটর ফাদার বিকাশ রিবেরু, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস, প্রাক্তন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার উজ্জ্বল রিবেরু, নতুন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার ব্লেস কস্তা ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোরাইয়া। পবিত্র খ্রিস্টজাক উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। তিনি তার উপদেশবাণীতে বলেন, খ্রিস্টান হিসেবে আমাদের ত্যাগ হল ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে মেনে নেওয়া এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা। এছাড়া ফাদার উজ্জ্বল রিবেরু তার আলোচনায় ওয়াইসিএস এর ধারণা ও উৎপত্তি বিষয়ে আলোচনা করেন। জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরু সিএসসি এনিমেটরদের দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সিস্টার মেরি জেনিফার এসমারে ওয়াইসিএস এর কার্যপদ্ধতি সম্পর্কে এবং সেল মিটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সিস্টার রোজলিন রোজারিও আরেন্ডিয়াম। পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস যুব কমিশনের পক্ষে সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে পোপ লিও চতুর্দশীর শুভপ্রকাশ। বিগত 12 জুন 2025 খ্রিস্টাব্দ ভারতের বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও। সেই সাথে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে, তাদের পরিবার এবং যে সকল ব্যক্তিরা এই দুর্ঘটনার পুনরুদ্ধার কাজে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য তার প্রার্থনার আশ্বাস দেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে 242 জন যাত্রী নিয়ে উড্ডয়নকালের কিছুক্ষণ পরেই বীভৎসভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয় বিজে মেডিকেল কলেজ ডাক্তারদের আবাসিক হোস্টেলের উপর আশ্রে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান ছিলেন। গত 15 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে দক্ষিণ ভিকারিয়া বনপাড়াতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের নিয়ে আহ্বান সেমিনার। এই আহ্বান সেমিনারের মূল সুর ছিল যিশুর আহ্বান, আমি তোমাকে করি তুলব মানুষ ধরার জেলে। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর 8ম হতে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যুবক যুবতীরা মিলে প্রায় 181 জন অংশগ্রহণ করেন। যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোরাইয়া, প্রধান পৌরোহিত্য ও উক্ত ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দিলীপ এস কস্তার সহভাগিতায় পবিত্র খ্রিস্টজাগ, প্রদীপ প্রজ্বলন, আহ্বান বিষয়ে গান সহ পালক পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল রিবেরু। তিনি তার সহভাগিতায় বলেন, যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন মাতৃগর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি বলে। এরপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ফাদার সিস্টারগণ নিজেদের জীবন আহ্বান ও নিজ নিজ সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন। পরিশেষে সেমিনারের মূল্যায়ন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পোপ লিও চতুর্দশীর আহ্বান, হতাশা যেন আমাদের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি না করে। বিগত বুধবারে সেন্ট পিটার্স স্কোয়ারে মঙ্গল সমাচারের উপর আলোকপাত করতে গিয়ে পোপ চতুর্দশ লিও ব্যক্ত করেন যে, বেথসাইদা পুকুরের পাড়ে বসে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন হতাশা এবং আধ্যাত্মিক উদাসীনতায় নিমজ্জিত না হই। তিনি বলেন, যীশুখ্রিস্ট আমাদের আশার উৎস। এই জুবিলি বর্ষের মূল ভাবের উপর ব্যাখ্যা প্রদানকালে তিনি আরো বলেন, যিশু আমাদের জীবনের একমাত্র আশার আলো, যিনি আমাদের মনের ও আত্মার চিকিৎসক, তিনি আমাদের আরোগ্য দান করেন। আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা যখন আশা হারিয়ে ফেলি, এই মঙ্গল সমাচারে পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন আশার আলো দেখতে পাই। পবিত্র বাইবেলে এই ঘটনাটি আমাদের জীবনে যিশুর প্রতি আমাদের বিশ্বাস স্থাপনের এক অনন্য নিদর্শন দেখায়। পোপ লিও আরও উল্লেখ করেছেন যে, বেথসাইদা মানে হচ্ছে করুণার গৃহ, যা গির্জার একটি প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে অসুস্থ ও দরিদ্রেরা একত্রিত হয় এবং যেখানে ঈশ্বরের পবিত্র উপস্থিতি আমাদের জন্য আরোগ্য ও আশার বার্তা নিয়ে আসে। পোপলিও চতুর্দশ সবাইকে উৎসাহিত করেন যেন তারা ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ প্রার্থনা করেন, যা তাদের বুঝতে সাহায্য করবে জীবনের কোন অংশে নিরাময় প্রয়োজন, এবং তিনি আহ্বান জানান যেন আমরা নিজেরাও আরোগ্য লাভের আশায় ইচ্ছা প্রকাশ করি।
বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জীবনী। রবীন্দ্র সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন অন্যতম। বৈজ্ঞানিক মনন, এবং চিন্তাভাবনার বিশিষ্ট প্রকাশ রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায়। শুধু বিজ্ঞান নয়, দর্শন, ধর্ম, সমাজ, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ সাহিত্য সুসজ্জিত ছিল। ১৯ শতকের কথা, তখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা ছিল বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হয় বাংলা পরিভাষার আদি স্থপতি। তিনি বাংলা ভাষায় পরিভাষা রচনার রীতি নিয়ে প্রথম আলোচনা করেন ও বেশ কিছু পারিভাষিক শব্দ রচনা করেন। তাছাড়া মাতৃভাষায় সহজ সরলভাবে বৈজ্ঞানিক বিষয়গুলিকে উপস্থাপনের ক্ষেত্রে ও বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সৃষ্টিতে তাঁর ভূমিকা অতুলনীয়। অন্যদিকে সাহিত্য ও দার্শনিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমো গ্রামে ১৮৬৪ খ্রিস্টাব্দের ২০ আগস্ট রামেন্দ্র সুন্দর জন্মগ্রহণ করেন। পিতা গোবিন্দ সুন্দর ও চন্দ্রকামিনীর ঘর আলো করে জন্ম নিয়েছিলেন রামেন্দ্র সুন্দর। তাঁর পিতা, পিতামহ, পিতৃব্য সকলেই সাহিত্য চর্চা করতেন। তাদের পারিবারিক পাঠাগার ছিল বেশ সমৃদ্ধ। বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় পাঠকদের উপযোগী করে তোলেন। জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না, তবে তাঁর জন্মের ২০০ বছর আগে থেকেই তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদে বসবাস করতেন। এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তাঁদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলায় চর্চা করতে শিখেছিলেন। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং এর ফলে ২৫ টাকা বৃত্তি লাভ করেন। ১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রকৃতপক্ষে একমাত্র এফএ পরীক্ষা ছাড়া জীবনের অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব ১৯১৯ খ্রিস্টাব্দে ৬ জুন পরলোকগমন করেন। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলার ষড়ঋতুর রূপ লাবণ্যে মোহিত হয় বাংলার প্রকৃতি প্রেমী মন, তবে হয়তোবা বর্ষার গ্রামীণ যৌবনার রূপ মাধুরীর কাছে হার মেনে যায় অন্যান্য ঋতুগুলো। বর্ষায় বেল ছিলের টৈটম্বর পানির পর সোনালী রোদের চাদর মোড়ানো মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখা যায়। ফলের বাহারি স্বাদে যেমন তৃপ্ত হয় মন, তেমনি ভাবে ফুলের গন্ধে ও বর্ণে চোখ জুড়িয়ে যায়। কত ফুলই না ফোটে এই বর্ষায়, তবে হিজল ও জারুল ফুলের নয়নকাড়া সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতিপ্রেমী মন। এই দুটি ফুল গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রান্তরে ফুটে ওঠে, প্রকৃতিকে রাঙিয়ে তোলে। বর্ষার আকাশে তপ্ত রোদে হঠাৎ যখন জারুল ফোটে, তখন সে হয়ে ওঠে রঙের উৎসব। এ যেন নীল বেগুনের এক কাব্যগাথা। হিজল ফুলের সাদা রং বা গোলাপি এবং এর পাপড়ি লম্বা ও সুগন্ধি হয়। ফুলগুলো সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে, যা গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। বর্ষার পানিতে খাল বিলের ধারে বসতবাড়ির আঙিনাও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। সেই পানিতে ভেসে আসে হিজল এবং জারুল ফুলের পাপড়ি। এ যেন পানির সাথে হিজল আর জারুল ফুলের এক অনন্ত ভালোবাসার এক পরিপূর্ণ রূপ। এটি এমন একটি দৃশ্যের প্রতিফলন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক অনুভূতি একত্রিত হয়ে একটি নিখুঁত সঙ্গীতের মতো মিশে যায়। জারুল ফুলের সৌন্দর্য শুধু চোখকেই মুগ্ধ করে না, এর সুগন্ধিও মনে প্রশান্তি এনে দেয়।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। 1899 খ্রিস্টাব্দের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন কাজী নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। 1920 খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন 2 বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। 1922 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় 1 বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। 1926 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। 1926 খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি 10 খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে 800টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি 1931 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। 1933 খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং 1937 খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। 1935 খ্রিস্টাব্দে পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1945 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তার কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1960 খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং 21 পদক পুরস্কার লাভ করেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহর, প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি 3:1-4। এক সময় যদিয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহর বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ইশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল, যে সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য। আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানের পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হতো, কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাশ এবং পুষ্পতা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, দাদাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বছর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল গাভী ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম, তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলো কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। চাকরি রিটায়ার পরে আমি এগুলো করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত। তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যে আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুরিয়া গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিশনের এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটাই হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পল্লীতে আমার 3 ছেলে মেয়েদের মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে, একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে তারাও যেন একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে থেকেও থাকতে পারে না, 2 ছেলে হলে 2 দিকে এক বাড়ি পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের 2 দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অথবা আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেন করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন 6:22-24 পদ, খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল তারপরের দিন তাদের খেয়াল হল যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যীশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যীশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যীশুর সন্ধানে।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকটজাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় 30-40টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরী, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালি এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় 80.90 হাজার হেক্টর, যা মোট ফলের আবাদকৃত এলাকার 41% বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি, মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব, হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা, এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের, হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা। উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা। আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
যখন রচিত মঙ্গল সভাচার থেকে পাঠ। ১৬ অধ্যায় ২৯ থেকে ৩৩ পদ। শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোনো প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যীশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছে। আমি তোমাদের এইসব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন, এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যীশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়। কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তধর্মীয় সংলাপ। আমার কাছে এটা মনে হয়।
স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তধর্মীয় সংলাপটা আসলে কেমন। আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তধর্মীয় সংলাপে বসি সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে। এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তধর্মীয় সংলাপ আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো উপায়ে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষ বড় হবে চারপাশের সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল অ্যান্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজর গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথও পড়াই, কেউ বায়োলজি পড়াই, কেউ বাংলা পড়াই, যাই পড়াই না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায়ে পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিকভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি, একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলে সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তধর্মীয় সংলাপ। তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন, সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে।
দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়। মুথি ৬ অধ্যায় ১-৪ পদ। সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে তোমাদের স্বর্গ নিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজ গৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন।
Thank you.
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত। সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। ঢাকার ওয়ারিতে তেলেগু কমিউনিটিতে অনুষ্ঠিত হল সাধু আন্তনির পর্ব দিবস। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শোক প্রকাশ করলেন পোপ লিও চতুর্দশ। রাজশাহী ধর্মপ্রদেশে দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হল আহ্বান দিবস। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে সংবাদ বিস্তারিত।
রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share.
গত 13 জুন 2025 খ্রিস্টাব্দ বাংলাদেশের রাজধানী ঢাকা ওয়ারিতে বসবাসকারী খ্রিস্টান তেলুগুবাসীদের মধ্যে হোলিক্রস ব্রাদারদের দ্বারা পরিচালিত সাধু জোসেফের কারিগরি বিদ্যালয়ে উদযাপিত হল সাধু আন্তনির পর্ব দিবস। তেলুগু ভাষায় পবিত্র এই খ্রিস্টজাক উৎসর্গ করেন ফাদার সাই পিমে, যিনি কর্ণাটকের বাসিন্দা। তবে মিশনারি যাজক হিসেবে তেলুগু ভাষায় তিনি ভালোভাবে রপ্ত করেন এবং তেলুগু ভাষায় খ্রিস্টজাক অর্পণ করেন। তিনি তার উপদেশবাণীতে বলেন, সাধু আন্তনি এমন একজন সাধু যার কাছে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে হারানো দ্রব্য খুঁজে পাওয়া যায়। এছাড়া বিশ্বাসে বলিয়ান হওয়ার জন্য প্রতিদিন পরিবারে পবিত্র জপমালা প্রার্থনা করতে হবে এবং একই সাথে খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে ভারতের আন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশ থেকে ব্রিটিশ শাসনামলে 150 বছর পূর্বে রেলওয়ে ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ও চা বাগানে কাজের শ্রমিক হিসেবে বহু সংখ্যক তেলুগু সম্প্রদায়ের লোকদের পূর্ববঙ্গে নিয়ে আসা হয়। বাংলাদেশের তেলুগু সম্প্রদায়ে সিংহভাগ লোক হিন্দু ধর্মাবলম্বী, তবে কিছু সংখ্যক খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছে। একজন তেলুগু সমাজনেতার মতে, তেলুগু কমিউনিটি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আনুমানিক 1960 খ্রিস্টাব্দে। পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করেন প্রায় 100 জন তেলুগু খ্রিস্টভক্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন এমসি সিস্টারগণ এবং 2 জন হোলিক্রস সেমিনারিয়ান। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার। গত 11 থেকে 13 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল ওয়াইসিএস এনিমেটরদের নিয়ে বিশেষ সেমিনার। এই সেমিনারের মূল সুর ছিল হৃদয়ে নতুন চেতনা ও প্রেরণা জাগাও, গ্রহণ কর ওয়াইসিএস এর ধারণা। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় 91 জন ওয়াইসিএস এনিমেটর ও সদস্য সদস্যা অংশগ্রহণ করেন। এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিস্কোপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব কোঅর্ডিনেটর ফাদার বিকাশ রিবেরো, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস, প্রাক্তন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার উজ্জ্বল রিবেরো, নতুন ওয়াইসিএস চ্যাপলেন ফাদার ব্লেস কস্তা ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোরাইয়া। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। তিনি তার উপদেশবাণীতে বলেন, খ্রিস্টান হিসেবে আমাদের ত্যাগ হল ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে মেনে নেওয়া এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা। এছাড়া ফাদার উজ্জ্বল রিবেরো তার আলোচনায় ওয়াইসিএস এর ধারণা ও উৎপত্তি বিষয় আলোচনা করেন। জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরো সিএসসি এনিমেটরদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সিস্টার মেরি জেনিফার এসমারে ওয়াইসিএস এর কার্যপদ্ধতি সম্পর্কে এবং সেল মিটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন সিস্টার রোজলিন রোজারিও আরেন্ডিয়াম। পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কোঅর্ডিনেটর ফাদার শ্যামল জেমস কমেস যুব কমিশনের পক্ষে সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে পোপ লিও চতুর্দশীর শুভ প্রকাশ। বিগত 12 জুন 2025 খ্রিস্টাব্দ ভারতের বিমান দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও। সেই সাথে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে, তাদের পরিবার এবং যে সকল ব্যক্তিরা এই দুর্ঘটনার পুনরুদ্ধার কাজে জড়িত রয়েছেন তাদের সকলের জন্য তার প্রার্থনার আশ্বাস দেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেন। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে 242 জন যাত্রী নিয়ে উড্ডয়নকালের কিছুক্ষণ পরেই বীভৎসভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং স্থানীয় বিজে মেডিকেল কলেজ ডাক্তারদের আবাসিক হোস্টেলের উপর আশ্রে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান ছিলেন। গত 15 জুন 2025 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে দক্ষিণ ভিকারিয়া বনপাড়াতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের নিয়ে আহ্বান সেমিনার। এই আহ্বান সেমিনারের মূল সুর ছিল যিশুর আহ্বান, আমি তোমাকে করি তুলব মানুষ ধরার জেলে। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লীর 8ম হতে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত যুবক যুবতীরা মিলে প্রায় 181 জন অংশগ্রহণ করেন। যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোরাইয়া, প্রধান পৌরোহিত্য ও উক্ত ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দিলীপ এস কস্তার সহভাগিতায় পবিত্র খ্রিস্টজাগ, প্রদীপ প্রজ্বলন, আহ্বান বিষয়ে গান সহ পালক পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল রিবেরু। তিনি তার সহভাগিতায় বলেন, যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করেন মাতৃগর্ভ থেকে আমি তোমাকে মনোনীত করেছি বলে। এরপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ফাদার সিস্টারগণ নিজেদের জীবন আহ্বান ও নিজ নিজ সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন। পরিশেষে সেমিনারের মূল্যায়ন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পোপ লিও চতুর্দশের আহ্বান, হতাশা যেন আমাদের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি না করে। বিগত বুধবারে সেন্ট পিটার স্কোয়ারে মঙ্গল সমাচারের উপর আলোকপাত করতে গিয়ে পোপ চতুর্দশ লিও ব্যক্ত করেন যে, বেথসাইদা পুকুরের পাড়ে বসে থাকা পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন হতাশা এবং আধ্যাত্মিক উদাসীনতায় নিমজ্জিত না হই। তিনি বলেন, যীশুখ্রিস্ট আমাদের আশার উৎস। এই জুবিলি বর্ষের মূল ভাবের উপর ব্যাখ্যা প্রদানকালে তিনি আরো বলেন, যিশু আমাদের জীবনের একমাত্র আশার আলো, যিনি আমাদের মনের ও আত্মার চিকিৎসক। তিনি আমাদের আরোগ্য দান করেন। আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা যখন আশা হারিয়ে ফেলি, এই মঙ্গল সমাচারে পক্ষাঘাতগ্রস্ত লোকটির মতো আমরা যেন আশার আলো দেখতে পাই। পবিত্র বাইবেলে এই ঘটনাটি আমাদের জীবনে যিশুর প্রতি আমাদের বিশ্বাস স্থাপনের এক অনন্য নিদর্শন দেখায়। পোপ লিও আরও উল্লেখ করেছেন যে, বেথসাইদা মানে হচ্ছে করুণার গৃহ, যা গির্জার একটি প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে অসুস্থ ও দরিদ্রেরা একত্রিত হয় এবং যেখানে ঈশ্বরের পবিত্র উপস্থিতি আমাদের জন্য আরোগ্য ও আশার বার্তা নিয়ে আসে। পোপ লিও চতুর্দশ সবাইকে উৎসাহিত করেন যেন তারা ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ প্রার্থনা করেন, যা তাদের বুঝতে সাহায্য করবে জীবনের কোন অংশে নিরাময় প্রয়োজন। এবং তিনি আহ্বান জানান যেন আমরা নিজেরাও আরোগ্য লাভের আশায় ইচ্ছা প্রকাশ করি।
বিজ্ঞান সাধক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জীবনী। রবীন্দ্র সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন অন্যতম। বৈজ্ঞানিক মনন এবং চিন্তাভাবনার বিশিষ্ট প্রকাশ রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায়। শুধু বিজ্ঞান নয়, দর্শন, ধর্ম, সমাজ, সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ সাহিত্য সুসজ্জিত ছিল। ১৯ শতকের কথা, তখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা ছিল বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হয় বাংলা পরিভাষার আদি স্থপতি। তিনি বাংলা ভাষায় পরিভাষা রচনার রীতি নিয়ে প্রথম আলোচনা করেন ও বেশ কিছু পারিভাষিক শব্দ রচনা করেন। তাছাড়া মাতৃভাষায় সহজ সরলভাবে বৈজ্ঞানিক বিষয়গুলিকে উপস্থাপনের ক্ষেত্রে ও বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সৃষ্টিতে তাঁর ভূমিকা অতুলনীয়। অন্যদিকে সাহিত্য ও দার্শনিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমো গ্রামে ১৮৬৪ খ্রিস্টাব্দের ২০ আগস্ট রামেন্দ্র সুন্দর জন্মগ্রহণ করেন। পিতা গোবিন্দ সুন্দর ও চন্দ্রকামিনীর ঘর আলো করে জন্ম নিয়েছিলেন রামেন্দ্র সুন্দর। তাঁর পিতা, পিতামহ, পিতৃব্য সকলেই সাহিত্য চর্চা করতেন। তাদের পারিবারিক পাঠাগার ছিল বেশ সমৃদ্ধ। বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় পাঠকদের উপযোগী করে তোলেন। জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না, তবে তাঁর জন্মের ২০০ বছর আগে থেকেই তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদে বসবাস করতেন। এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তাঁদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলায় চর্চা করতে শিখেছিলেন। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং এর ফলে ২৫ টাকা বৃত্তি লাভ করেন। ১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণ পদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। প্রকৃতপক্ষে একমাত্র এফএ পরীক্ষা ছাড়া জীবনের অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব ১৯১৯ খ্রিস্টাব্দে ৬ জুন পরলোকগমন করেন। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলার শরৎঋতুর রূপ লাবণ্যে মোহিত হয় বাংলার প্রকৃতির প্রেমী মন, তবে হয়তোবা বর্ষার গ্রামীণ যৌবনার রূপ মাধুরীর কাছে হার মেনে যায় অন্যান্য ঋতুগুলো। বর্ষায় বিল ছিলের টৈটম্বর পানির পর সোনালী রোদের চাদর মোড়ানো মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখা যায়। ফলের বাহারি স্বাদে যেমন তৃপ্ত হয় মন, তেমনি ভাবে ফুলের গন্ধে ও বর্ণে চোখ জুড়িয়ে যায়। কত ফুলই না ফোটে এই বর্ষায়, তবে হিজল ও জারুল ফুলের নয়নকাড়া সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতিপ্রেমী মন। এই দুটি ফুল গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে বাংলার প্রান্তরে ফুটে ওঠে, প্রকৃতিকে রাঙিয়ে তোলে। বর্ষার আকাশে তপ্ত রোদে হঠাৎ যখন জারুল ফোটে, তখন সে হয়ে ওঠে রঙের উৎসব। এ যেন নীল বেগুনের এক কাব্যগাথা। হিজল ফুলের সাদা রং বা গোলাপি এবং এর পাপড়ি লম্বা ও সুগন্ধি হয়। ফুলগুলো সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে, যা গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। বর্ষার পানিতে খাল বিলের ধারে বসতবাড়ির আঙিনাও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। সেই পানিতে ভেসে আসে হিজল এবং জারুল ফুলের পাপড়ি। এ যেন পানির সাথে হিজল আর জারুল ফুলের এক অনন্ত ভালোবাসার এক পরিপূর্ণ রূপ। এটি এমন একটি দৃশ্যের প্রতিফলন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক অনুভূতি একত্রিত হয়ে একটি নিখুঁত সঙ্গীতের মতো মিশে যায়। জারুল ফুলের সৌন্দর্য শুধু চোখকেই মুগ্ধ করে না, এর সুগন্ধিও মনে প্রশান্তি এনে দেয়।
বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। 1899 খ্রিস্টাব্দের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। 1920 খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন 2 বছর। তিনি লাঙ্গল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। 1922 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় 1 বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। 1926 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। 1926 খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি 10 খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে 800টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি 1931 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। 1933 খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং 1937 খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। 1935 খ্রিস্টাব্দে পাতালপুরি চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1945 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তার কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1960 খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং 21 পদক পুরস্কার লাভ করেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণ ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
দীক্ষাগুরু জোহন প্রভুর আসার পথ প্রস্তুত করার আহ্বান। মথি 3:1-4 পদ। এক সময় যোধেয়ার মরু প্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু জোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছেই। এই মানুষটির কথা বলতে গিয়ে তো প্রবক্তা ইশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জোহনের পরনের পোশাকটি ছিল উটের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমি রয়েছি রাজশাহী বিভাগের দেওপাড়া ইউনিয়নের বাদরঝিলা গ্রামে। আমাদের সাথে আছেন মাইকেল কিস্কু। দাদা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা।
দাদা, আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই পরিবারের প্রতি আপনার ভূমিকাটা কেমন?
আমার এই পরিবারের ভূমিকাটা হলো, আমি একজন সরকারি চাকরি করি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। তার কারণ আমার ইচ্ছা ছিল যে, সবচেয়ে প্রথমত একটা ইচ্ছা ছিল আমার এই পুষ্পকে ডাক্তারে পড়ার জন্য। আমি তার জন্য আমি অনেক খাটাখাটি করছিলাম। পুষ্প এখন সরকারি একজন সমবায় সমিতির কর্মকর্তা হিসেবে আছে এবং পলাশ রেলে একজন স্টেশন মাস্টার, আর ছোট্ট ছেলে প্রবাস একজন পুলিশ প্রশাসনের ভিতরে চাকরি করে।
তাহলে আপনার যে তিনজন ছেলে মেয়ে আছে, তিনজনই বর্তমানে সুন্দর একটি ভালো পজিশনে রয়েছে, তাহলে এই তিনজনকে ভালো একটি পজিশনে আনার জন্য আপনার হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল, তাহলে ওই চ্যালেঞ্জ গুলো কিভাবে আপনি মোকাবেলা করেছেন?
আমি যখন প্রথমত এই সরকারি চাকরির মাঝখানের পরিপ্রেক্ষিতে আমি মাঝে সাঝে জমি জায়গাতে খাটাখাটি করতাম, অফিস থেকে আসে আমি জমিতে খাটতাম, হয়তো গরু পুষতাম, এইভাবে আমার এই জীবনটা আমি চিন্তা করছিলাম যে আমি জমি আবাদ করার পরে অন্যান্য লোকের জমি ভাগে করতাম, আদি করতাম, যে তার 50 আমার 50, এইভাবে জমি আমি পাইতাম এবং কন্ট্রাক্ট করতাম। এই যে এই এই সিজনে ধান রাতে রাত্রে পানি দিতে জমিতে যাইতে হতো, তারপরে এই আপনার 2-3 মাস কষ্ট করতে হতো, কষ্ট করার পরে যে ধান পায় সে ধান বেচা বিক্রি করার পরে ছেলে মেয়ের বেতন সব তো বাইরে থাকতো, পলাস এবং পুষ্পতা দুজনে তো বাইরে, ওদের জন্য আমাকে ব্যবস্থা করতে হতো। আর ছোট্ট ছেলেটা অনেক ছোট ছিল তখন, রাধাবাড়ি স্কুলে যাওয়া আসা করতো। এর পিছনে আমার এটাই হলো যে গরু বছর হয়তো বাড়াতে পারলে, গায়ে গরু ছিল, গাভী ছিল, এই গরুগুলা বেচা বিক্রি করার পরে জমির পিছনে লাগাইতাম। তখন আমি অন্যান্য লোকের জমি যেমন এই যে কান্টাগুলা কিনলাম, এই আন্টাকানা জমিগুলো কিনছি কারণ আমার ভবিষ্যতে এগুলাতে আমার চাকরি শেষে আমার একটা ই হবে, যেমন নিজস্ব আবাদ করতে পারবো বাড়ির কাছে, এরকম আমার একটা ইচ্ছা ছিল। চাকরি রিটায়ার পরে আমি এগুলো করার আমার এখনো ইচ্ছা আছে।
তাহলে এই যে আপনি এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও আপনি আপনার সন্তানদের আপনার যে স্বপ্ন ছিল ওই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছেন, আজকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত, তো আপনার সন্তানদের আপনি আপনার স্বপ্ন অনুযায়ী মানুষ করেছেন এবং আজকে এ পর্যায়ে এসে আপনার আশেপাশে যারা আছে, আপনার এই সন্তান গোষ্ঠীর আশেপাশে যারা আছে, আপনার সাথে বসবাস করছে, ওই পরিবারের সন্তানদের জন্য আপনার পরামর্শ কি হবে?
আমার পরামর্শ ছিল যেটা আমার পরিবারকে দেখে, আমার ছেলে মেয়েকে দেখে তারাও যেন একটা লেখাপড়ার উদ্দেশ্য নেয় এবং আমিও চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং দিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল যে তারা যেন আমাদের এই বাদুরিয়া গ্রাম থেকে যেন আরো 5 ব্যক্তি এরকম আমাদের যেন একটা আন্দার কোঠা ধর্ম পল্লীতে যেন আমরা সুনাম ফুটাইতে উঠতে পারি, এটা আমাদের ইচ্ছা ছিল এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা আমার আছে এবং ছিল এবং হয়েছে। যে আমাদের আন্দারকোটা ডাইসিশনে এখন আমার এই পরিবারটা নিয়ে সবাই অনেকটা চিন্তা ভাবনা কিংবা বলা বলে হয় আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি, যে এটা এটাই হলো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটা ধর্ম পল্লীতে আমার 3 ছেলে মেয়ে মাথায় দাঁড়াইতে পারে নিজের পায়ে এবং ভবিষ্যৎ তাদের জন্য যেন।
বর্তমানে আপনার সন্তানরা যে পদে রয়েছে বা আপনার প্রচেষ্টায় তারা যতদূর যেতে পেরেছে, একটা সুন্দর স্বার্থপূর্ণ একটা জীবনযাপন করছে, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন?
অনুভূতি এখন তো ভালো লাগে, ভবিষ্যৎ তাদের জন্য ভালো, আবার জীবনযাত্রা ভালো হয়, ছেলে মেয়ে যেন তারাও যেন আবার তাদের ছেলে তারাও যেন একটু ভালো প্রচেষ্টা নিয়ে যেতে পারে এবং তারা তো আমরা চিন্তা ভাবনা করি যে ছেলে মেয়ে একসাথে কেউ থাকতে পারে না, 2 ছেলে হইলে 2 দিকে একবারে পরিবারে থাকলে 2 পরে অন্য মেয়ে আসলে তখন তাদের 2 দ্বন্দ্ব বিচ্ছেদ সৃষ্টি হয়। অতএব আমার চিন্তা ভাবনা আছে 2 ছেলেকে যেন আমি 2 একটা 2 প্রতিষ্ঠান করে দিতে পারি, মানে বাড়ি যেন করে দিতে পারে, যেন এর ভিতরে যেন কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ না থাকে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারের প্রথা বা ব্যবস্থা প্রচলিত ছিল, যুগে যুগে আজও এভাবে অনেক পিতামাতা তাদের পরিবারকে সুন্দরভাবে, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। মাইকেল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে হয়তোবা আরো অনেকে জানবে, দেখবে, শুনবে একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয়, একটি আদর্শ পরিবারে কিভাবে সন্তানদেরকে মানুষ করে গড়ে নিতে হয়, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
যোহন 6:22-24 পদ, খাদ্যের আশায় যিশুর খোঁজে। যে সমস্ত লোক সাগরের ওপারে থেকে গিয়েছিল তারপরের দিন তাদের খেয়াল হলো যে আগের দিন সেখানে শুধু একটি মাত্র নৌকোই ছিল এবং যিশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকোয় উঠেননি, শুধু তার শিষ্যরাই সেখান থেকে রওনা হয়েছিলেন। তবে প্রভু যীশু পরমেশ্বরকে ধন্যবাদ জানাবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছেই তখন অন্য কয়েকটি নৌকো টাইবেরিয়াস থেকে এসে ভিড়ল। লোকেরা যখন দেখতে পেল সেখানে যীশুও নেই, তার শিষ্যরাও নেই, তখন তারা সেই নৌকোগুলোতে গিয়ে উঠল আর কাপারনাহুম নগরে পাড়ি দিল যীশুর সন্ধানে।
চলছে আমের মরশুম। পশ্চিমবঙ্গে বহু প্রকার আমের জাত পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো দেশি এবং কিছু উন্নত মানের সংকটজাত রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গে প্রায় 30-40টি জনপ্রিয় আমের জাত পাওয়া যায়। তবে এর বাইরেও অনেক স্থানীয় বা কম পরিচিত জাত রয়েছে। কিছু জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, কিষানভোগ, ক্ষীরসাপাত, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরি, কালীভোগ, কাঁচামিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাও, কেউই সাউই, গোলাপখাস, কেন্ট, সূর্যপুরি, পাহুতান, ত্রিফলা, হাড়ি ভাঙা, ছাতা পড়া, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী, রূপালী এবং আরো অনেক। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল আম, যার আবাদের আয়তন প্রায় 80.90 হাজার হেক্টর, যা মোট ফলের আবাদকৃত এলাকার 41%-এরও বেশি। রাজ্যের বেশিরভাগ জেলায় অসংখ্য জাতের আম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত মালদা জেলা, যা পশ্চিমবঙ্গের আমের শহর হিসেবে পরিচিত, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত আম ও তার অঞ্চলগুলো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসে ল্যাংড়া। মালদা ও মুর্শিদাবাদ জেলার এটি বিখ্যাত আম। এই আম অত্যন্ত জনপ্রিয় ও স্বাদে অনন্য। এর পর আসে ফজলি। মালদা ও মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী জাত। মালদা জেলার ফজলি ভারত জুড়ে নাম করেছে। এটি আকারে বড়, দেরিতে পাকে এবং রসালো। এর পর আসে আটি ল্যাংড়া, যা ল্যাংড়ার একটি উন্নত রূপ এবং এটি পাওয়া যায় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। এরপর উল্লেখ করতে হয় হিমসাগর আমের। উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার গর্ব। হিমসাগর পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত আম। সুগন্ধ ও রসালো স্বাদের জন্য এই আম অতি জনপ্রিয়। আম্রপালি, এটি হাইব্রিড জাত এবং সারা রাজ্যেই পাওয়া যায়। মল্লিকা, উচ্চ ফলনশীল জাত। সিন্দুরি, গাঢ় লালাভ রঙের জন্য এই আম পরিচিত। গোপালভোগ আম পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় উপলব্ধ। রত্না, নেহাল, সাবরিনা, এই আমগুলো কিছু উন্নত মানের হাইব্রিড জাত। এরপর রয়েছে কালাপাহাড়, বিশেষ সুগন্ধযুক্ত এক ধরনের আম। তারপর উল্লেখ করতে হয় সরিখাস আমের। হুগলি জেলায় উপলব্ধ অত্যন্ত সুস্বাদু এই আম। বীরভূম জেলার দুবরাজপুরে এবং মালদা জেলায় জাপানের মিয়াজাকি আম ফলন হচ্ছে। একটি মিয়াজাকি আমের দাম 10,000 টাকা। উপরে গাঢ় লাল রঙের আস্তরণ, তার ওপর বেগুনি আভা। আমের রং দেখলেই চোখ ফেরানো দায়। ওই আমের বাজার দর প্রায় 2.5-3 লাখ টাকা কেজি প্রতি। এই আমকে জাপানে সূর্যের ডিম বলা হয়। সাধারণ আমের থেকে এই মিয়াজাকি আম 15 গুণ বেশি মিষ্টি হয়।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। ১৬ অধ্যায় ২৯ থেকে ৩৩ পদ। শিষ্যেরা তাকে বললে, এখন তো আপনি স্পষ্ট ভাষাতে কথা বলছেন, কোন রূপক ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার আপনার কোনো প্রয়োজনই আর নেই। সেজন্য আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যীশু বললেন, তোমরা কি এখন সত্যি বিশ্বাস করছ? দেখো, এমন সময় আসছে, আসলে তো সে সময় এসেই গেছে, যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা থাকি না, পিতা তো আমার সঙ্গেই আছে। আমি তোমাদের এইসব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এই সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভুর বাণী।
মহামান্য পোপ চতুর্দশ লিও বলেন, প্রতিটি সুসমাচারের কথা আমাদের জীবনের মাটিতে বপন করা এক একটি বীজ। ঈশ্বর অপেক্ষা করেন না উত্তম মাটির জন্য, বরং তিনি তাঁর কথা অবাধে প্রেমের সাথে এবং উদারভাবে ছড়িয়ে দেন, এমনকি তা আমাদের সবচেয়ে ভঙ্গুর মুহূর্তগুলোতেও। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রভু যীশুর নীতিগর্ভ রূপক কাহিনীগুলো যদিও আমাদের রোজকার জীবন থেকে, তবুও তা আমাদের আরো গভীর সত্য অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায়। এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে এমন এক একটি কথা তুলে ধরে যা আমাদের আহ্বান করে বাহ্যিক দিক বুঝতে নয়, বরং আমাদের কাছে এই কথা পৌঁছলে আমাদের হৃদয় কোথায় আছে তা সম্পর্কে বুঝতে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন মোহাম্মদ মিজানুর স্যার, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যেটার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মতামত, আমাদের যে পারস্পরিক মতামত রয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আমরা করতে পারি এই সংলাপের মধ্য দিয়ে। তাহলে আপনার ক্ষেত্র থেকে, আপনি যেহেতু একজন প্রভাষক হিসেবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষের সাথে আপনার ওঠা বসা আছে, তাহলে সেক্ষেত্র থেকে আন্তঃধর্মীয় সংলাপ বলতে আপনি কি বোঝেন?
ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি, সেটা হচ্ছে আমার কাছে আন্তঃধর্মীয় সংলাপটা এই পৃথিবীর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়, কারণ পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখছি, সেটার পিছনে আন্তঃধর্মীয় সংলাপ না হওয়ার একটা বড় কারণ আছে। এটা একটা সমন্বয়বাদ। বাস্তবিক পক্ষে পৃথিবীতে নানা ধর্ম আছে, আধ্যাত্মিক মতবাদ যেগুলোর কথা বলছি, এর বাইরে গোষ্ঠীগত চেতনা, ঐতিহ্যগত চেতনা, এমনকি মানবিক চেতনা, এরা যদি পরস্পর পরস্পরের সাথে সমন্বয় করে তাহলেই একটা সুন্দর পৃথিবী রচিত হতে পারে, নির্মাণ হতে পারে, আমাদের ভেতরে যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো দূর করতে পারে একমাত্র আন্তধর্মীয় সংলাপ, আমার কাছে সেটা মনে হয়।
স্যার আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আন্তধর্মীয় সংলাপটা আসলে কেমন, আর সেক্ষেত্র থেকে দেখা যায় যে যখন আমরা আন্তধর্মীয় সংলাপে বসি সেখানে আমাদের ভাবের মতামতের আদান প্রদান বিষয়টা চলে আসে, আন্তরিকতা চলে আসে, এখানে একটা পরিবেশগত বিষয় চলে আসে, এর সাথে আরো একটি বিষয় জড়িত হয় যে আর্থ সামাজিক একটা বিষয়। তাহলে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আন্তধর্মীয় সংলাপের গুরুত্ব কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন?
আন্তধর্মীয় সংলাপ আর্থসামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যদি বিবেচনা করি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই রেডিওতে কথা বলছি, আজকে রাতে অক্সফামের রিপোর্ট যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রায় 100 কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যাবে। এটা এই পৃথিবীর জন্য খুবই কঠিন বাস্তবতা। অথচ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি যে এই মুহূর্তে পৃথিবীতে 26 জন ব্যক্তি আছেন যারা 300 কোটি মানুষের সমপরিমাণ অর্থের মালিক, তাহলে এখানে একটা বিশাল বৈষম্য আছে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। তো একেবারেই যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাটা যদি খুব ভালো প্রপার ওয়েতে ব্যবহার করা হতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের একেবারে স্কুলিংটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে ছোটবেলা থেকে স্কুলিং এমন পর্যায়ে হতে হবে যে মানুষের মানুষ বড় হবে চারপাশের সবাইকে নিয়ে, একা বড় হবে না।
আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের বড় হতে হবে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে। যদিও ধর্ম আমাদের একটা মেইন বিষয়, ধর্মকে নিয়ে আমরা গড়ে উঠি, ধর্মকে আমরা ধারণ করি, প্রত্যেক ধর্মই আমাদের শিখায় শান্তি, ভালোবাসা, একতা। তাহলে আপনি যেহেতু একজন প্রভাষক, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যখন একটা ক্লাসরুমে শিক্ষা দেন সে দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের সাথে যে আপনার সংলাপটা হয় সেখানে একটা আন্তধর্মীয় বিষয় চলে আসে, তাহলে ওই ছাত্রদের সাথে আপনার আদান প্রদানটা কেমন হয় সংলাপের দিক থেকে?
এটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমি যখন 8টার আগে ক্লাসে যাই তখন আমার কাছে দেব শিশু মনে হয় প্রতিটি শিশুকে, মানে প্রতিটি বাচ্চাকে, কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে যদি সেটা হয়। আমাদের স্কুল অ্যান্ড কলেজের একটা বৈশিষ্ট্য এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, ইউনিফর্ম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওরা একই রকম পোশাক পরে আসে, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে, এটা আমাদের বোঝার কোন উপায় থাকে না। আমাদের উপায় থাকে না কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমরা এটা জানতেও চাই না। আবার গেট পর্যন্ত তার মা শীতের সিঁদুর পরে এসেছে কিনা বা বোরকা পরে এসে দিয়ে গেছে কিনা বা কে পায়ে হেঁটে এসেছে, কে পাজের গাড়িতে এসেছে, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করলে ওদের মধ্যে এই জিনিসটা থাকে না। অর্থাৎ ও ক্যাম্পাসে প্রবেশ করার মধ্য দিয়েই ও একটা এমন একটা ইউনিটিতে চলে আসে যেখানে মানুষ পরিচয়টা প্রধান হয়ে ওঠে। তখন আমরা একটা শান্তি অনুভব করি, আমরা ক্লাসে যাই, আমাদের কাছে সবাই সমান। আমরা যদি কেউ ম্যাথ পড়াই, কেউ বায়োলজি পড়াই, কেউ বাংলা পড়াই, যাই পড়ে না কেন, আমাদের মধ্যে কোনো মানে চোখের দিক দিয়ে কোনো বৈষম্য তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মের একটা বিশাল মানে পজিটিভ বিষয়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই অন্তত কলেজ পর্যায়ে পর্যন্ত এইগুলো আছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত।
স্কুলের খুব সুন্দর একটি দিক আপনি সামগ্রিকভাবে তুলে ধরেছেন, ইউনিফর্ম থেকে শুরু করে আমার আপনার মুখ কি বলে, আপনার চোখ কি বলে, সেটা একটা সার্বজনীন একটা দিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং আমাদের এই অঙ্গভঙ্গি একজন শিক্ষক হিসেবে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার কথা বলার যে ধরন, সমস্ত কিছু মিলেই সে যে ধর্মেরই ছাত্র হোক না কেন সুন্দর একটা বিষয় আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, সুন্দর একটা পরিবেশ আপনি গড়ে তুলতে পারেন, সেটা হচ্ছে আন্তধর্মীয় সংলাপ। তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খুব সূক্ষ্ম বিষয় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে আন্তধর্মীয় সংলাপ শুধু আমি আর তুমি নয়, আন্তধর্মীয় সংলাপ আমরা সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলব, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, সুন্দর একজন ভালো মনের মানুষ হওয়ার প্রয়াস আপনারা যেভাবে গড়ে তুলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ।
লাউদাতো সি এর দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন। আসন্ন জাতিসংঘের সম্মেলন COP30 আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন। রিও ডি জেনেরোর পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন, যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তাঁর সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন। পোপ লিও চতুর্দশ বলেন, এই জয়ন্তী বছর আশার বছর, তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই। বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত, সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান। পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে।
মোবাইল অ্যাপ বিশ্বব্যাপী এশিয়ার দেশগুলিতে 22টি ভাষায় খ্রিস্টকে প্রচার করে চলেছে। আরভিএ ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্সের পক্ষ থেকে এশিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে ধর্ম, সংস্কৃতি এবং সুষমাচার প্রচারের দায়িত্ব পালন করে চলেছে। আরভিএ মোবাইল অ্যাপ আপনাদের খ্রিস্টীয় ধর্মীয় সংবাদ, বৈশিষ্ট্য, ভাষ্যপাঠ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে চলেছে। আমাদের সাথে যুক্ত হন এবং সমগ্র এশিয়ান খ্রিস্টধর্মের কণ্ঠস্বর হতে আরবি এর অংশ হয়ে উঠুন। অনুপ্রাণিত হন, অবগত হন, আপনার বিশ্বাসকে জীবন্ত করে তুলুন এবং তা সবার মধ্যে ছড়িয়ে দিন।